বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 11 ডিসেম্বর, 26 অগ্রহায়ণ এবং ফার্সি 20 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানের 3টি দ্বীপের ব্যাপারে আরব দেশগুলোর দাবির প্রতি চীনের সমর্থনের কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে রাজনৈতিক মহলের দৃষ্টিতে বিএনপির গোলাপবাগের গণসমাবেশ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে সমাজ ও সভ্যতা নির্মাণে নারীর ভূমিকা সম্পর্কে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান নারী মানব ফুল শীর্ষক আলোচনা। এরপর রয়েছে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে সুখী পরিবার গড়ে তোলার বিষয়ে সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নিড়। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের 3টি দ্বীপের উপর আরব আমিরাতের সার্বভৌমত্ব দাবি করে PGCC যে বিবৃতি দিয়েছে তা তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। বাংলাদেশে বিএনপির 7 সংসদ সদস্যের পদত্যাগ। তথ্যমন্ত্রী বললেন দেশে বিদ্যমান গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতেই বিএনপির এই সিদ্ধান্ত। ভারতের হিমাচল প্রদেশে সরকার গঠন করল কংগ্রেস। নয়া মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং রাশিয়া যে কোনো সংঘাতে আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি থেকে সরে আসতে পারে বলে আভাস দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেছেন পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা PGCC এবং চীন যৌথভাবে সম্প্রতি যে বিবৃতি প্রকাশ করেছে তা PGCC-র ইরান ভীতি ছড়ানোর ব্যর্থ নীতির পুনরাবৃত্তি। নাসের কানিয়ানি এই বিবৃতির নিন্দা জানান। গত শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে PGCC-র 43তম সম্মেলন শেষে একটি বিবৃতি প্রকাশ করা হয়। কাকতালীয়ভাবে এই সম্মেলন অনুষ্ঠানের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সরকারি সফর অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে জিনপিং নিজেও অংশ নিয়েছেন। সম্মেলনের পর এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয় যাতে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের 3টি দ্বীপের উপর সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব দাবি করা হয়। বিবৃতি প্রসঙ্গে নাসের কানিয়ানি বলেন এই সংস্থার সদস্য দেশগুলো আঞ্চলিক বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত যে সমর্থন দিয়ে আসছে তা আড়াল করার জন্য এই ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে। এদিকে PGCC সম্মেলন শেষে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের 3টি দ্বীপের উপর সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্বের দাবি সম্বলিত যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে তার প্রতিবাদে ইরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। ইরান বিরোধী এই বিবৃতিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর অংশগ্রহণ থাকার কারণে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চ্যাং হুয়াকে শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে
রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইরান ওই হস্তক্ষেপমূলক বিবৃতির ব্যাপারে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছে। ইরান বলেছে, দেশের অন্য যে কোনো অংশের মতোই পারস্য উপসাগরে অবস্থিত এই তিনটি দ্বীপ ইরানের অংশ এবং তা কখনোই কোনো আলোচনার বিষয়ে পরিণত হবে না। বৈঠকে চীনা রাষ্ট্রদূত তেহরানকে নিশ্চিত করেছেন যে ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি বেইজিং সম্পূর্ণরূপে শ্রদ্ধাশীল। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটিশ সরকারের ক্রমাগত হস্তক্ষেপ এবং তেহরানের বিরুদ্ধে লন্ডনের নয়া নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে আবারও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে তার দপ্তরে তলব করেন। এ সময় ইরানের অভ্যন্তরীণ বিষয়াবলিতে ব্রিটিশ কর্মকর্তাদের হস্তক্ষেপমূলক ও নির্লজ্জ মন্তব্যের পাশাপাশি ইরানের সাম্প্রতিক দাঙ্গা ও সন্ত্রাসবাদের প্রতি ব্রিটিশ সরকার ও গণমাধ্যমের সমর্থনের তীব্র নিন্দে জানানো হয়। সেই সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের কাছে ইরানের একদল নাগরিকের বিরুদ্ধে লন্ডনের আরোপিত অবৈধ নিষেধাজ্ঞারও তীব্র প্রতিবাদ জানানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলেন, ইরানের দাঙ্গা চালিয়ে যেতে ব্রিটিশ সরকার ও গণমাধ্যমগুলো যে উস্কানি দিয়ে যাচ্ছে তাতে কোনো ফল হবে না, বরং ইউরোপের এই দেশটির প্রতি ইরানি জনগণের ক্ষোভ ও ঘৃণাই কেবল বাড়বে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সন্ত্রাস নৈরাজ্যের পথে হাঁটছে এবং দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত করতেই তাদের এমপিরা পদত্যাগ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। আজ রোববার বেলা 11টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা। বেলা 12:30টার দিকে সংসদ ভবন থেকে বেরিয়ে আসেন বিএনপির এই নেতারা। এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের তাদের পদত্যাগপত্র পড়ে শোনান।
আমরা এই সংসদ থেকে আজকে পদত্যাগ করছি। এই সংসদে আপনারা দেখেছেন আমরা যতটুকু সুযোগ পেয়েছি আমরা জনগণের কথা, দেশের কথা, মানুষের কথা, আপনাদের কথা বলবার চেষ্টা করি। আমাদেরকে বাধা দেয়া হয়েছে, আমাদেরকে সময় দেয়া হয়নি, আমাদেরকে সুযোগ খুব সীমিত ছিল।
তবে বিএনপির 7 জন এমপি পদত্যাগে সংসদের কিছু হবে না বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই পদত্যাগে সংসদ কিংবা সরকারের কোনো ক্ষতি হবে না, বরং বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে না দিয়ে যেমন বিএনপির ক্ষতি হয়েছে, এই পদত্যাগেও বিএনপিরই ক্ষতি হবে। 24 তারিখ গণমিছিল ডাকা, এটিও দূরপ্রসারণমূলক। সেদিন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল।
এদিকে 4 দিন পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছে পুলিশ। কার্যালয় খোলার পর ভেতরে যান বিএনপির কেন্দ্রীয় দপ্তরের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত নেতা, দলের সাংগঠনিক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স সহ দলের নেতাকর্মীরা।
আমাদের বিএনপির কেন্দ্রীয় দপ্তর সহ অঙ্গসংগঠনের দপ্তরের কোনো কম্পিউটার নাই, সিপিও নাই, প্রিন্টার মেশিনগুলো নাই, আলমারিগুলো তালা ভাঙা।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্যদের আসন শূন্য ঘোষণা করে গেজেট হাতে পেলেই নির্বাচন কমিশন উপনির্বাচনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, যেদিন পদত্যাগের গেজেট নোটিফিকেশন হবে তারপরের 90 দিনের মধ্যে ওইসব আসনে উপনির্বাচন হবে। রাজধানীর গোলাপবাগের সমাবেশে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেওয়ার পর আজ তারা সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। এ সম্পর্কে স্পিকার বলেন, বিএনপির 7 জন সংসদ সদস্যের পদত্যাগপত্র পেয়েছি, এর মধ্যে 5 জন নিজেরাই এসেছিলেন, বাকি 2 জনের একজন অসুস্থ আর একজন বিদেশে। সংবিধানের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে স্পিকার বলেন, সশরীরে এসে পদত্যাগপত্র জমা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ভারতের হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় সুখবিন্দরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য সুখবিন্দর সিং সুখুজিকে অনেক অভিনন্দন। আমি হিমাচল প্রদেশের উন্নয়নে কেন্দ্র থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি। আজ রোববার সিমলায় তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন রাজ্যের সাবেক বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা, হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং হুডা, হিমাচল প্রদেশের কংগ্রেসের দায়িত্বশীল রাজীব শুক্লা, রাজ্য কংগ্রেস সভাপতি প্রতিভা সিং, কংগ্রেস নেতা সচিন পাইলট ও অন্যরা। 68 আসন সমন্বিত হিমাচল প্রদেশ বিধানসভায় সরকার গড়তে ম্যাজিক ফিগার হল 35, কংগ্রেস জিতেছে 40 আসন, অর্থাৎ কংগ্রেস সুস্পষ্টভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর কংগ্রেসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গোটা দলকে ঐক্যবদ্ধ রেখে মুখ্যমন্ত্রী বেছে নেয়া। আপাতত দলটি তা সফলভাবে করতে সমর্থ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজ শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেন, আমরা 10 গ্যারান্টি দিয়েছি, সেগুলো এবার বাস্তবায়ন করব। মন্ত্রিসভা সম্প্রসারণের পর কোনটা আগে হবে তা ঠিক করা হবে। আমরা রাজ্যবাসীকে একটি স্বচ্ছ এবং সৎ সরকার উপহার দেব। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ যে কোনো সংঘাতে আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি থেকে সরে আসতে পারে। তিনি চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই আভাস দিলেন। বিশ্বে পারমাণবিক যুদ্ধের ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করার কয়েকদিন পর একথা জানালেন প্রেসিডেন্ট পুতিন। শনিবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রণকৌশলে একতরফা পারমাণবিক হামলার বিষয়টি রয়েছে, নথিতে এটিকে একটি প্রতিরোধমূলক আঘাত হিসেবে উল্লেখ করা আছে, আমাদের এটি নেই। অন্যদিকে আমরা আমাদের কৌশলে প্রতিশোধমূলক হামলার বিষয়টি রেখেছি। এর আগে বুধবার পুতিন বলেছিলেন, রাশিয়া কোনো অবস্থায় এই ধরনের অস্ত্র ব্যবহার করবে না। এ ধারণার অর্থ এটা নয় যে মস্কো হামলার শিকার হয়েও এটি ব্যবহার করবে না, কারণ আমাদের ভূখণ্ডে কোনো হামলা আসন্ন হয়ে উঠলে এ অস্ত্র ব্যবহারের সম্ভাবনা দেখা দেবে। রাশিয়ার জাপোরিজিয়া অঞ্চলের একটি হোটেল ও রেস্টুরেন্ট কমপ্লেক্সে ইউক্রেনের সামরিক বাহিনী মার্কিন নির্মিত হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে অন্তত 1 ডজন মানুষ হতাহত হয়েছেন। জাপোরিজিয়া অঞ্চলের মেলিটোপল শহরে গতরাত স্থানীয় সময় 9 দিকে ওই হামলা হয়। জাপোরিজিয়া অঞ্চলটি সম্প্রতি ইউক্রেন থেকে গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। শহরটিতে 1,30,000 মানুষের বসবাস রয়েছে। হামলার কথা নিশ্চিত করেছেন শহরের গভর্নর এভেগনি বালিটস্কি। তিনি জানান, হামলায় আমেরিকার সরবরাহ করা M142 হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর মোট 6 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এর মধ্যে 2 ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়েছে। বাকি 4 ক্ষেপণাস্ত্র ওই হোটেল ও রেস্টুরেন্ট কমপ্লেক্সে আঘাত হানে। এটি মূলত একটি বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছিল। হামলায় বিনোদন কেন্দ্রটি একেবারে চুরমার হয়ে গেছে। অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর হেইনজ ক্রিশ্চিয়ান স্ট্রাসে বলেছেন, রাশিয়ার উপর হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও দেশটির অর্থনীতি ভালো করছে, বরং রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার উল্টো ফল পাওয়া শুরু হয়েছে। হেইনজ সুস্পষ্ট করে বলেন, পশ্চিমা দেশগুলো মস্কোর উপর নিষেধাজ্ঞা দিয়ে যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তা হয়নি, বরং মস্কোর অর্থনীতি বেশ শক্তিশালী রয়েছে। পক্ষান্তরে ইউরোপের দেশগুলো রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে ইউরোপের অর্থনীতি দুর্বল হয়েছে। দোনবাস অঞ্চলে প্রাণঘাতী যুদ্ধের বিষয়ে ইউরোপের নীতি নির্ধারকের অন্ধ সমর্থনের তীব্র সমালোচনা করেন তিনি। হেইনজ বলেন, বহু বছর আগে থেকে এই সংঘাতের পরিকল্পনা করা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তাঁর দেশের ভৌগোলিক অখণ্ডতার সম্মান রক্ষার স্বার্থে কোনো পক্ষই ন্যূনতম ছাড় পাবে না। গত শনিবার রাতে চীন ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের যৌথ বিবৃতিতে ইরান বিরোধী বিষয় উল্লেখ থাকার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী রেজওয়ান হুসেইন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের সম্মান রক্ষার স্বার্থে কোনো পক্ষকেই ন্যূনতম ছাড় দেওয়া হবে না। পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান শনিবার রাতে চীন এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের যৌথ বিবৃতি এবং বুমুসা, তুম্বে কুচাক ও তুম্বে বুজুর্গ এই তিনটি দ্বীপের ব্যাপারে বিবৃতিতে করা দাবির প্রতিক্রিয়ায় এক টুইট বার্তায় বলেছেন, পারস্য উপসাগরে অবস্থিত এই তিনটি দ্বীপ ইরানের পবিত্র ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং এগুলো চিরকালই এই মাতৃভূমির অন্তর্ভুক্ত। চীন এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের যৌথ বিবৃতিতে ইরান সম্পর্কিত ইস্যুগুলো চারটি অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। এর একটিতে বলা হয়েছে, নেতৃবৃন্দ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তিনটি দ্বীপের বিষয়ে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগ, প্রস্তাব সহ সব ধরনের শান্তিপূর্ণ প্রচেষ্টার প্রতি সমর্থন করছে। বেজিং এখনও পর্যন্ত তার ঘোষিত নীতিতে পশ্চিম এশিয়া সহ অন্য দেশগুলোর বিতর্কিত ইস্যুতে প্রবেশ করা থেকে বিরত রয়েছে। এ কারণে পারস্য উপসাগরের দক্ষিণ সীমান্তের দেশগুলোর ইরান বিরোধী অবস্থানের প্রকাশ্যে সঙ্গী হওয়া চীনের জন্য একটি অস্বাভাবিক অবস্থান এবং অবশ্যই তা ইরান ফোবিয়ার ব্যর্থ নীতির পুনরাবৃত্তি। এই ধরনের বৈঠকে আরব শাসকরা সাধারণত এই দ্বীপগুলোর উপর সংযুক্ত আরব আমিরাতের কথিত মালিকানার বিষয়টি উত্থাপন করে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগের পুনরাবৃত্তি করে। কিন্তু চীনের প্রেসিডেন্ট কেন পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদের এই ইরান বিরোধী দাবির প্রতি সমর্থন দিয়েছেন তা ব্যাখ্যা করার ক্ষেত্রে সম্ভবত বেজিংয়ের অর্থনৈতিক উদ্দেশ্যই সবচেয়ে প্রণিধানযোগ্য। চীন পারস্য উপসাগরের দক্ষিণে আরব দেশগুলোর সাথে সর্বাধিক মুনাফার উপর ভিত্তি করে একটি অর্থনীতি ভিত্তিক নীতি অনুসরণ করে আসছে, যেমন কাতারের সাথে গ্যাস চুক্তি স্বাক্ষরের পাশাপাশি সৌদি আরবের সাথে কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষর এই নীতির উদাহরণ হিসেবে বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক হাসান বেহেশতিপুর বলেছেন যে পারস্য উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক চীনের উচ্চাভিলাষী অর্থনৈতিক পরিকল্পনার অংশ, যা 2013 সালে শুরু হয়েছিল এবং তা অব্যাহত রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ভয় ভীতি শঙ্কা ও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ গতকাল ঢাকায় বিএনপির সমাবেশে অংশগ্রহণ করেন। এ সম্পর্কে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
অবশেষে বিএনপির ঢাকার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অখ্যাত গোলাপবাগ মাঠে এই গণসমাবেশ হলেও বিপুল সংখ্যক মানুষ ভয় ভীতি শঙ্কা আতঙ্ক ও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে গণসমাবেশে হাজির হয়েছে। অঘোষিত পরিবহন ধর্মঘট না হলে জনসমাগম আরও বেশি হতো বলে দাবি করেছেন দলটির নেতারা। তবে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ গণমাধ্যমকে বলেছেন, 10 লাখ মানুষের সমাবেশের কথা বলা হলেও বড়জোর 50,000 মানুষের সমাবেশ করেছেন তারা।
কারণ যে মাঠে তারা সমাবেশ করেছে সেখানে গরুর হাট বসে, ওইটাই তারা পছন্দ করে যে 10ই ডিসেম্বর তারা ঢাকা দখল করবে।
এ বিষয়ে বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব রেডিও তেহরানকে বলেছেন, বিএনপির সমাবেশে প্রায় 10 লাখের মতো মানুষের জমায়েত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন বাধা পেরিয়ে এত লোকের সমাবেশকে দলটির জনপ্রিয়তার প্রকাশ বলেও মনে করেন তিনি।
সমাবেশ তো আনএক্সপেক্টেড, ধারণার বাইরে, কেউ বলতেছে 10 লক্ষ, কেউ বলতে 15 লক্ষ, কেউ 7, কেউ 3, মানে 3 লক্ষের নিচে কেউ বলছে না। এবং বলতেছে মিটিং যখন শেষ হয়েছে তখন ওই মাঠ থেকে যাত্রা বাড়ির রাস্তায় এবং মিরপুরের রাস্তায় 3 কিলোমিটার পর্যন্ত রাস্তা বন্ধ।
রাজনীতিবিদ ও আইনজীবী তৈমুর আলম খন্দকার রেডিও তেহরানকে বলেছেন, বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে জনসমাগম বেশি হওয়ার কারণ হলো সরকারের সব ব্যর্থতা বিরোধী দলের তথা বিএনপির অ্যাকাউন্টে জমা হচ্ছে। সরকারের করা পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল প্রভৃতি উন্নয়ন জনগণের কাছে তখনই ম্লান হয়ে যায় যখন তারা বিভিন্নভাবে সরকারের দ্বারা ভোগান্তির শিকার হন।
এই যে পুলিশ দিয়া সরকার যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এত এই সবার প্রতি মানুষের আকর্ষণটা বৃদ্ধি পেয়েছে।
এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম রেডিও তেহরানকে বলেছেন, দল হিসেবে বিএনপি আওয়ামী লীগ প্রায় একই নীতিতে রাষ্ট্র পরিচালনা করে, তাদের কারণে দেশের মানুষ নানা সংকটে আবর্তিত। তাদের নীতির বিষয়ে সিপিবির বিরোধিতা থাকলেও একটি দল যখন কোনো সমাবেশ করতে চায় সেখানে বাধা দেওয়ার প্রক্রিয়া কোনোভাবেই শুভ লক্ষণ না বলে মন্তব্য করেন মুজাহিদুল ইসলাম সেলিম।
আমার সঙ্গে মতের তারতম্য কোথায় আছে না আছে, তারচেয়ে বড় কথা হলো প্রত্যেককে তার মত অনুযায়ী প্রচার করার সুযোগ কারো। সুতরাং বিএনপি ক্ষমতায় থাকা কালে যেভাবে জঘন্যনীতি চালিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করেছে, আওয়ামী লীগ সেই একই কাজই করছে। এটার পরিণতি ভালো হবে না, দেশ ধ্বংস এবং বিপর্যয়ের পথে চলে যাবে।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে নতুন ধারাবাহিক অনুষ্ঠান নারী মানব ফুল।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা দিন। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক নতুন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের চতুর্থ পর্ব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
শ্রোতা ভাই বোনেরা, গত কয়েকটি পর্বের আলোচনায় আমরা প্রাচীন গ্রীসে নারীদের অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা প্রাচীন রোমের নারীদের অবস্থা সম্পর্কে আলোকপাত করব। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী প্রাচীন রোম সমাজে নৈতিক ও সামাজিক মূল্যবোধকে তেমন একটা গুরুত্ব দেওয়া হতো না। নতুন প্রজন্মের প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে পরিবারের যে গুরুত্ব রয়েছে সে বিষয়ে তারা ছিল উদাসীন। ফলে নারীর মর্যাদারও কোনো গুরুত্ব ছিল না প্রাচীন রোম সমাজে, বরং সেখানে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা হতো।
প্রাচীন রোমে আদালতে বা বিচারের ঘটনায় নারীরা উপস্থিত থাকার অধিকার রাখতেন না, এমনকি সাক্ষী হিসেবেও বিচার কার্যে উপস্থিত হতে পারতেন না তারা। যখন কোনো নারী বিধবা হতেন তখন স্বামীর সম্পদের উপর কোনো অধিকার তারা দাবি করতে পারতেন না। বিধবা হওয়ার পর তারা নিজের পুত্র, ভাই ও বাবার তত্ত্বাবধানে থাকতেন। প্রাচীন রোমে নারী বেচাকেনার প্রচলন ছিল, তাই পুরুষরা বিয়ে করতে ও পরিবার গঠনে আগ্রহী ছিল না। যৌতুকের প্রলোভন দেখিয়ে পুরুষদেরকে বিয়ে করার জন্য উৎসাহ দেওয়া হতো। সে যুগে রোমান পুরুষরা বিয়ের পর স্ত্রীর যৌতুকের মালিক হতো। অনেক রোমান পুরুষ অভিজাত ধনী বা এলিট পরিবারগুলোর সঙ্গে সম্পর্ক রাখার জন্য ওইসব পরিবারের নারীদের বিয়ে করতে আগ্রহী হতো। রাজনৈতিক স্বার্থসহ নানা স্বার্থ হাসিল হওয়া মাত্রই তারা অন্য নারীর পেছনে ছুটত, যাতে আরও বড় পদ বা বেশি সম্পদ অর্জন করা যায়।
রোমান পুরুষরা খুব সহজে স্ত্রীকে তালাক দিত ও পৃথক হয়ে পড়ত। তালাক দেওয়ার কারণ উল্লেখ করাও তাদের জন্য বাধ্যবাধকতামূলক ছিল না। তারা স্ত্রীকে একটি চিঠি পাঠিয়ে তালাকের বিষয়টি ঘোষণা করত। কোনো কোনো রোমান পুরুষ কখনো আনুষ্ঠানিকভাবে বিয়েই করত না এবং নারীর অধ্যত্বের প্রতি ঘৃণাকে তারা এর কারণ বলে উল্লেখ করত। খ্রিস্টপূর্ব 413 সাল পর্যন্ত প্রাচীন রোমের আইন অনুযায়ী বংশধর বা নতুন প্রজন্ম বৃদ্ধির লক্ষ্যে রোমান পুরুষদের জন্য বিয়ে করাটা ছিল বাধ্যতামূলক। কিন্তু ক্যামিল্লুস এর শাসনামলে রোম সরকার স্ত্রীবিহীন পুরুষদের জন্য কর দেওয়ার প্রথা চালু করে, ফলে যারা এই কর দিত তাদের জন্য বিয়ে করাটা আর বাধ্যতামূলক থাকত না।
প্রাচীন রোমের সমাজ ব্যবস্থা ছিল পিতৃ শাসন কেন্দ্রিক এবং নারীকে সেখানে অবজ্ঞার দৃষ্টিতে দেখা হতো। পরিবারে সব ধরনের অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করত পুরুষরা। রোমের নারীরা অর্থনৈতিক ও সামাজিক তৎপরতা চালানোর অধিকার রাখত না। একজন পুরুষ তার সন্তানদেরকে বিক্রি করার ও এমনকি হত্যারও অধিকার রাখত। কোনো আইনি কর্তৃপক্ষ এই ধরনের কাজকে বেআইনি বা নিষিদ্ধ মনে করত না। কোন রোমান নারী যদি কোনো অপরাধ করত তাহলে তার স্বামী তাকে হত্যা করতে পারত। অ্যালবার্ট ম্যালেজুন ইসাক রোমের ইতিহাস নামক বইয়ে লিখেছেন, প্রাচীন রোমে স্ত্রীর উপর স্বামীর অধিকার ছিল অসীম। স্ত্রী কোনো ভুল করলে স্বামী তাকে শাস্তি দিতে পারত। স্ত্রী মদ পান করলে স্বামী তার নিন্দা জানাত। স্ত্রী ব্যভিচার করলে স্বামী তাকে হত্যার অধিকার রাখত। মোট কথা, প্রাচীন রোমে নারীর সঙ্গে কৃতদাসী বা বাঁদির মতো আচরণ করা হতো। তাদের কোনো সম্মান ছিল না। রোমান পুরুষরা নারীদেরকে পরিপক্ক বা ত্রুটিপূর্ণ অস্তিত্ব বলে মনে করত।
পারিবারিক মূল্যবোধের বিপরীতে প্রাচীন রোমের পিতারা পরিবারের সদস্যদের সুরক্ষার কেন্দ্র বা আশ্রয়স্থল না হয়ে তারা ছিলেন পরিবারের সদস্যদের প্রতি নির্দয়। এমনকি তারা পরিবারের সদস্যদের জীবনও কেড়ে নিতে পারত। যেমন স্ত্রী যদি বধির বা অন্ধ সন্তান জন্ম দিত অথবা কন্যা সন্তান জন্ম দিত, তাহলে পিতা প্রচলিত প্রথার আলোকে তাকে হত্যার অধিকার রাখত। রোমানরা পুত্র সন্তানে বেশি আগ্রহী ছিল, কারণ তাদের দৃষ্টিতে পুত্র সন্তান হচ্ছে পরিবারের জন্য শক্তি ও মর্যাদার প্রতীক। তারা যুদ্ধের সময় দেশের হয়ে যুদ্ধ করতে পারে। অন্যদিকে নারী হচ্ছে যুদ্ধের সময় পুরুষদের জন্য বোঝা এবং বন্দী হলে তারা শত্রুপক্ষের দাসী হয়ে যায়, যা সমাজের জন্য লজ্জাজনক। প্রাচীন রোমান সমাজে নারী ছিল সবসময় স্বামী বা পরিবারের অন্য কোনো পুরুষের তত্ত্বাবধানে থাকা অধিকারহীন মানবী।
খ্রিস্টধর্মের আবির্ভাবের পর রোমের নারীদের মর্যাদা ও অবস্থার কিছুটা উন্নতি ঘটে। অবশ্য তা সত্ত্বেও ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক অনেক দিকেই তারা ছিল বঞ্চিত ও লাঞ্ছিত। অবশ্য ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তনের প্রভাবে রোমান নারীদেরকে ধর্মীয় মাহফিলে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে হিজাব বা পর্দা করা ছাড়া এ ধরনের মাহফিলে তাদের অংশগ্রহণ ছিল নিষিদ্ধ। গির্জায় আসতে পারলেও সেখানে কোনো কথা বলা তাদের জন্য ছিল কঠোরভাবে নিষিদ্ধ। কিছু চাইতে হলে তা আগের স্বামীর মাধ্যমে জানিয়ে রাখতে হতো। খ্রিস্টধর্মের আবির্ভাবের আগে রোমান নারীরা ঘরের বাইরে যেতে পারত না, কিন্তু এ ধর্মের আবির্ভাবের পর তারা গির্জায় যাওয়ার সুযোগ পেলেও নানা শর্ত মেনে চলতে হতো, অথচ পুরুষদের বেলায় এইসব শর্ত ছিল না।
রোম কেন্দ্রিক রোমান সাম্রাজ্য গড়ে ওঠার পর সেখানকার সামাজিক ও সাংস্কৃতিক অবস্থায় কিছু পরিবর্তন আসে। রোমান সাম্রাজ্য গড়ে ওঠার আগে রোমের নারীরা কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারতেন না এবং সম্পদের অধিকার বা উইল তথা ওসিয়ত নামা প্রণয়নের অধিকারও তাদের ছিল না। কিন্তু রোমান সাম্রাজ্য গড়ে ওঠার পর সেখানকার নারীরা ওসিয়ত নামা প্রণয়নের ও তাতে স্বাক্ষর দেওয়ার অধিকার পান। এ যুগের রোমান নারীরা আর আগের মতো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবশ্যই কোনো পুরুষ অভিভাবকের তত্ত্বাবধানে থাকতেন না, বরং নারী জন্মের পর থেকে স্বাধীন ব্যক্তিত্বের মর্যাদা অর্জন করে এবং স্বামীরা আর আগের মতো নিজেদের মৃত্যুর কথা ভেবে স্ত্রী বা কন্যাকে অন্যের তত্ত্বাবধানে রাখার ওসিয়ত বা উইল লিখতে পারতেন না। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনার এই পর্ব শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 11 ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির 7 এমপি মানব জমিন। বিএনপির 10 দফা বিপরীতমুখী অবস্থানে ক্ষমতাসীন বিরোধীরা, প্রথম আলো। ইত্তেফাকের শিরোনাম, যে চরম সত্যের মুখোমুখি আমরা। মির্জা ফখরুল, আব্বাস সহ চারজনের জামিন আবেদন যুগান্তর। বিশ্লেষণ, পেট্রোলিয়াম কর্পোরেশনের দিনে লোকসান 8 কোটি টাকা, কালের কণ্ঠ। জাতীয় স্লোগান জয় বাংলার সঙ্গে জয় বঙ্গবন্ধু অন্তর্ভুক্তি চেয়ে রিট বাংলাদেশ প্রতিদিন। কলকাতা শিরোনাম, টেটের শুরুতেই অশান্তি, বোলপুর ধূপগুড়িতে বিক্ষোভ, 6 জেলায় নিয়ন্ত্রণে ইন্টারনেট, সংবাদ প্রতিদিন। শিশুদের উপর যৌন নির্যাতন আড়াল করার প্রবণতা বাড়ছে, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে বা দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, গতকাল ঢাকায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে দলের 7 এমপি পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন, আজ পদত্যাগপত্র জমা দিয়েছেন। তো সবকিছু মিলে এই সমাবেশ থেকে বিএনপির অর্জনটা কি?
আপনাকে ধন্যবাদ। বিএনপি গতকাল বাংলাদেশের রাজধানী ঢাকায় যে সমাবেশ করেছে সেটি দলের ভেতর থেকে সফল বলে মনে করা হচ্ছে। আমরা যারা বাইরে থেকে দেখেছি আমরাও তাকে সফল বলে মনে করছি, এই অর্থে যে এই সমাবেশ অনুষ্ঠানের ব্যাপারে সরকারের পক্ষ থেকে নানা কায়দায় নানাভাবে বাধা দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে সমাবেশ অনুষ্ঠানের আগে দলের গুরুত্বপূর্ণ শীর্ষ পর্যায়ের নেতাদের কয়েকজনকে আটক করা হয়েছে, তারপরেও সমাবেশ হয়েছে এবং সরকার যে জায়গায় বিএনপিকে সমাবেশ করতে বলেছিল বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই জায়গায় তারা করেনি, তাদের বিকল্প প্রস্তাব অনুসারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে বিএনপি যে একদম পিছু হটে গেছে তা কিন্তু বলা যাবে না। আর বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির মধ্য দিয়ে সমাবেশ থেকে একরকমের উৎসাহ প্রেরণা পেয়েছে দলের নেতাকর্মীরা। এটি সমাবেশের একটি অর্জন। পাশাপাশি আপনি যে প্রসঙ্গ তুলে ধরলেন যে দলের 7 এমপি পদত্যাগ করেছেন, এই যে 7 জন এমপি সংখ্যাটা খেয়াল করুন, এর ভিতরেও কিন্তু একটা মেসেজ আছে। বিএনপির মতো একটি দলের মাত্র 7 জন এমপি, তার মানে দেশের নির্বাচন রাজনীতি কোন অবস্থায় আছে তা কিন্তু অনেকের কাছে এ থেকেই পরিষ্কার হয়। বিএনপি কে যদি সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে অনেকেই বিশ্বাস করে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে 7 জন এমপি থাকার কোনো কারণ নেই। তো যা হোক, এই দলের যখন লক্ষ লক্ষ মানুষ সমাবেশে অংশ নিয়েছে এবং দূর দূরান্ত থেকে হেঁটে এসে এবং ঢাকায় এই মহাসমাবেশ অনুষ্ঠানের ব্যাপারে এত বাধাবিঘ্ন উপেক্ষা করে যখন শেষমেশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, তখন দলের নেতা কর্মীরা চাঙ্গা হবে, উজ্জীবিত হবে এবং অনুপ্রেরণা পাবে, এতে কোনো সন্দেহ নেই। এটি সবচেয়ে বড় অর্জন।
আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি থেকে সরে আসতে পারে মস্কো, এমন ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তো এমন ইঙ্গিত দেওয়ার কারণ কি এবং তার পরিণতি কি হতে পারে?
জি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে তিনি বা তার দেশ আগে পরমাণু অস্ত্র ব্যবহার করার যে নীতি এতদিন অনুসরণ করে আসছিল, রাশিয়ার সামরিক বাহিনীতে যে ডক্ট্রিন অনুসরণ করা হতো, সেই ডক্ট্রিন থেকে, আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি থেকে সরে আসবে। তার মানে হচ্ছে যে রাশিয়া যদি তার জাতীয় নিরাপত্তাকে, জাতীয় সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন মনে করে তাহলে আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে। আগে ছিল যে তারা আগে ভাগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, অর্থাৎ শত্রুপক্ষ ব্যবহার করলেই কিনা রাশিয়া করবে। এর মধ্য দিয়ে যে পরিণতি আসবে সেটি হচ্ছে যে পরমাণু যুদ্ধের আশঙ্কা আগের চেয়ে আরো বেশি জোরদার হলো। পাশাপাশি রাশিয়া শত্রুপক্ষের ব্যাপারে আরো বেশি সিরিয়াস হলো, অর্থাৎ শত্রুপক্ষকে আর ছাড় দিতে চায় না রাশিয়া। এখানে পুতিনের যুক্তি হচ্ছে যে যদি শত্রুপক্ষ রাশিয়ার ভূমিতে পরমাণু অস্ত্র ব্যবহার করেই ফেলে তাহলে তার প্রতিকারের তো আর কোনো উপায় থাকছে না। সেক্ষেত্রে শত্রুপক্ষ যাতে রাশিয়াকে এইভাবে ধ্বংস করে না দিতে পারে তার ব্যবস্থা নিতেই তারা এই ডক্ট্রিনে পরিবর্তন আনছে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। টেন্ডার দুর্নীতির অভিযোগ, পুলিশের জালে শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়ার প্রাক্তন পুর প্রধান, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। এবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ শ্যামল আদক। দৈনিকের অপর এক খবরের শিরোনাম এরকম, টেট বানচালের আশঙ্কা পর্ষদ সভাপতির, প্রশ্ন ফাঁসের বিভ্রান্তিকর অভিযোগ শুভেন্দুর। বিস্তারিত খবরে লেখা হয়েছে, প্রায় 6 বছর পর রাজ্যে ফের প্রাথমিক টেট, নিরাপত্তার ঘেরাটোপে নেওয়া হবে পরীক্ষা যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে কারণে সতর্ক পর্ষদতা সত্ত্বেও পরীক্ষা বানচালের চেষ্টা হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাঁর দাবি 10 লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস হচ্ছে। শিশুদের উপর যৌন নির্যাতন আড়াল করার প্রবণতা বাড়ছে, উদ্বিগ্ন প্রধান বিচারপতি, আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে। শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা আড়াল করার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি বলেছেন, নির্যাতিত শিশু এবং নির্যাতনকারী যদি একই পরিবারের সদস্য হন তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে। পারিবারিক সম্মান যে বৃহত্তর ঘটনার ঊর্ধ্বে নয় সে বিষয়ে প্রচার চালাতে হবে সরকারকে। এক আলোচনা সভায় প্রধান বিচারপতি আরো বলেন, শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা গোপন করার এই প্রবণতা দুর্ভাগ্যজনক, নিরাপত্তার এই সংস্কৃতি অপরাধীদের উৎসাহিত করবে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইসলাম ও ইরানি পরিবার বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান সুখের নীড়।
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নে থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ ধারাবাহিকের ৩৯তম পর্ব উপস্থাপনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, সুন্দর তথা প্রশান্ত ও হাস্যোজ্জ্বল মুখ হচ্ছে মানুষের প্রথম ও সহজতম উপহার। হাস্যোজ্জ্বল মুখ মানুষের প্রথম দান ও মহত্বের প্রমাণ। তাই আমাদের উচিত সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দিন শুরু করা ও পরিবারকে আনন্দ আর প্রফুল্লতার মাঝে ডুবিয়ে রাখা। যে পরিবারের সদস্যরা টেলিভিশন, সোশ্যাল মিডিয়া অথবা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, সে পরিবারের সদস্যদের রোগমুক্ত ও প্রফুল্ল রাখতে কয়েকটি জরুরি প্রাত্যহিক কাজ হল প্রতিযোগিতার আয়োজন করা ও তাতে পরিবারের সব সদস্যের অংশ নেওয়া, প্রতিদিন ১০ মিনিট ব্যায়াম করা, সবাই মিলে জনপ্রিয় একটি কবিতা আবৃত্তি করা, কৌতুক বা ধাঁধা পরিবেশন করে সেরা কৌতুক বা ধাঁধার জন্য পুরস্কার দেয়া, এবং সুযোগ থাকলে পরিবারের সবাইকে নিয়ে পার্ক অথবা পাহাড়ে বেড়াতে যাওয়া। এছাড়াও বৃষ্টির সময় হাঁটাহাঁটি করুন, সাধারণ খাবার তৈরি করে তা প্রাকৃতিক পরিবেশে সবাই মিলে উপভোগ করুন, সবাই মিলে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করুন, রান্নার প্রতিযোগিতা করুন, বিশেষ করে বাচ্চাদেরকে রান্নার সুযোগ দিন, অবশ্য তা করতে হবে বড়দের তত্ত্বাবধানে।
আলোচনার এই পর্যায়ে আমরা পবিত্র কোরআনে বর্ণিত আদর্শ সৎ, সহমর্মী ও পবিত্র দম্পতির দৃষ্টান্ত হিসেবে আমিরুল মোমিনীন হযরত আলী আলাইহিস সালাম ও হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহার পারিবারিক জীবনের কয়েকটি দিক তুলে ধরব। হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা বড় হয়েছেন মহানবীর পরিবারে ইসলামী আদর্শের সর্বোত্তম পরিবেশে। সামাজিক ও রাজনৈতিক তৎপরতায় অংশ নেওয়া সত্ত্বেও সংসার পরিচালনাতেও তিনি ছিলেন নেত্রী। এ ধরনের পরিবারের সদস্যরা সামষ্টিক জীবনে পরস্পরের সহযোগী। এ ধরনের পরিবারে ঘরের বউ যদি পিতা মাতা বা তাদের সমতুল্য কারো সেবা করেন, তা স্বামীর অধিকারের প্রতি সাংঘর্ষিক হবে না। হযরত ফাতিমা ও হযরত আলীর আদর্শের কাঠাময় গড়ে ওঠা পরিবারে ধার্মিকতা ও প্রাত্যহিক জীবনের কাজগুলোর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, এবং সন্তানের জন্ম দেওয়ার বিষয়টির সঙ্গে আন্তরিকতা ও ভালোবাসার কোনো সংঘাত নেই।
হযরত আলী ও ফাতিমা সাদামাটা জীবনযাপন করতেন, কিন্তু তাদের জীবনের সৌন্দর্য ইতিহাসে তাদেরকে অমর করেছে। তাদের পরিবারের সবাই ছিলেন আল্লাহর আশেক। হযরত আলীর ভাষায়, আল্লাহ যখন তার কোনো বান্দাকে সম্মানিত করতে চান, তখন তিনি তাকে নিজের প্রেমের বন্ধনে মশগুল করেন। হযরত আলী ও ফাতিমার পরিবারের সবাই ছিলেন খোদাপ্রেমের অনলে পোড়া মানুষ। হযরত আলী ও ফাতিমা বিয়ের রাত কাটিয়েছেন সম্মিলিতভাবে মহান আল্লাহর ইবাদতে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম একবার হযরত আলীকে প্রশ্ন করেছিলেন, তোমার স্ত্রীকে কেমন পেলে? হযরত আলী তৎক্ষণাৎ বললেন, আল্লাহর দাসত্ব ও আনুগত্যের ক্ষেত্রে সর্বোত্তম সহযোগী।
হযরত ফাতিমা পরিবারের অঙ্গনকে পরিণত করেছিলেন ইসলামী শিক্ষার নজিরবিহীন বিশ্ববিদ্যালয়ে। তিনি কেবল সন্তানকে সুশিক্ষিত করার ক্ষেত্রেই নয়, জনগণের কাছেও ইসলামী শিক্ষা পৌঁছে দিতে নিজের ঘরকে পরিণত করেছিলেন ক্লাস ও প্রশিক্ষণ কেন্দ্রে। তিনি সেখানে সুস্থ, সফল ও কার্যকর জীবনের দৃষ্টান্ত তুলে ধরেছিলেন। সূরা ইনসান বা সূরা দাহিরের অন্তত 17টি আয়াত নাজিল হয়েছিল নবী পরিবারের পারিবারিক দান বা আত্মত্যাগের প্রশংসায়। একবার হজরত ইমাম হাসান ও হোসাইন আলাইহিমুসালাম অসুস্থ হয়ে পড়লে হজরত আলী আলাইহিসালাম মানত করেন যে তাঁরা সুস্থ হলে 3 দিন রোজা রাখবেন। একই মানত করেন হজরত ফাতিমা সালামুল্লাহ আলাইহা ও তাঁর 2 সন্তান ইমাম হাসান ও হোসাইন এবং পরিচারিকা ফিজ্জা। ইমাম হাসান আলাইহিসালাম ও হুসাইন আলাইহিসালাম সুস্থ হলে তারা মানত বা প্রতিজ্ঞা পূরণের জন্য রোজা রাখেন। ইফতারের জন্য কিছুই ছিল না ঘরে। হযরত আলী আলাইহিসালাম এক রাত ধরে শ্রমিকের কাজ করে কিছু অর্থ সংগ্রহ করে সামান্য আটা কিনে আনেন। সেই আটার 1/3 দিয়ে 5টি রুটি বানান হযরত ফাতিমা সালামুল্লাহ আলাইহা।
কিন্তু ইফতারের সময় একজন নিঃস্ব বা হতদরিদ্র ব্যক্তি এসে খাবার চাইলে 5 জনই তাঁদের 5টি রুটি দিয়ে দেন ওই নিঃস্ব ব্যক্তিকে। তাঁরা শুধু পানি পান করে ক্ষুধার্ত অবস্থায় রাত কাটান এবং পরদিনও রোজা রাখেন। হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা পরের দিনের ইফতারের জন্য সেই আটার অন্য 1/3 দিয়ে আরও 5টি রুটি বানান। এদিন ইফতারের সময় আসে এক ইয়াতিম। সবাই তাঁদের রুটিগুলো ওই ইয়াতিমকে দিয়ে দেন এবং কেবল পানি পান করে রাত কাটান। তৃতীয় দিনেও ঘটে একই ধরনের ঘটনা। এবার এসেছিলেন মুক্তিপ্রাপ্ত অমুসলিম এক বন্দি। তাকে রুটিগুলো দিয়ে দেয়াই ঘরের সব আটা শেষ হয়ে যায়, ফলে তারা 3 দিন ইফতার ও সাহরির সময় কেবলই পানি পান করেছেন। কোনো প্রতিদান ও এমনকি সামান্য মৌখিক কৃতজ্ঞতারও আশা না করে নিজের জরুরি খাদ্যও এভাবে দান করার নজির ইতিহাসে বিরল।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখেন যে সদ্য রোগমুক্ত তাঁর প্রিয় 2 নাতি হযরত হাসান ও হুসাইন ক্ষুধার কষ্টে কাতর হয়ে কাঁপছেন। তিনি ফাতিমা সালামুল্লাহ আলাইহার কাছে গিয়ে দেখলেন দুর্বল হয়ে পড়া ফাতিমার চোখ দুটি গর্তে নেমে গেছে। ফাতিমাকে কাছে টেনে নিয়ে তিনি বললেন, আল্লাহর কাছে আশ্রয় চাইছি, তোমরা 3 দিন ক্ষুধার্ত। এ সময় আবির্ভূত হন হযরত জিব্রাইল আলাইহিসালাম। তিনি সুরা দাহারের 1-22 আয়াত পর্যন্ত পড়ে শোনান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দান খয়রাত পরিবারের জন্য বরকত ও প্রাচুর্য বয়ে আনে, অন্যদিকে কার্পণ্য হচ্ছে বরকত ও নিয়ামত বন্ধ হওয়ার মাধ্যম।
হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা ছিলেন ফাদাক নামক বাগানের মালিক। এ বাগানের বার্ষিক আয় ছিল 70,000 থেকে প্রায় 1,20,000 দিনার বা স্বর্ণমুদ্রা। তিনি এ সম্পদের আয় থেকে কেবল সংসারের অতি জরুরি খরচের অর্থ ছাড়া বাদবাকি সব অর্থ মদিনার দরিদ্র মানুষের কাছে বিলিয়ে দিতেন। ফলে যেদিন ফাদাকের সম্পদের মাসিক আয় হযরত ফাতিমার কাছে তুলে দেয়া হতো, সেদিনটি হতো মদিনার দরিদ্রদের জন্য যেন ঈদ উৎসবের দিন। পরিবারকে সুখী করতে হলে এ সিনিয়র সদস্যদের হতে হবে গভীরভাবে আন্তরিক ও দয়ালু। শিশুদের জন্য পিতার বিশেষ স্নেহ ও যত্ন খুব জরুরি এবং কন্যা শিশুর জন্য তা আরও জরুরি। যেসব কন্যা শিশু শৈশবে পিতার যথাযথ আদর পায়, তারা বড় হলে কর্মক্ষেত্রে অন্যদের চেয়ে বেশি আত্মবিশ্বাসী হন এবং আদর্শ মা হিসেবেও তারা বেশি সফল হন।
কন্যা শিশুর পড়াশোনার ব্যাপারে বাবার অথবা মায়ের যত্ন নেওয়াও বিশেষভাবে জরুরি। কন্যার বান্ধবীদের ভালোভাবে চিনে রাখা বাবা মায়ের কর্তব্য, যাতে তাদের সঙ্গে কোনো সমস্যা দেখা দিলে পথ নির্দেশনা দেওয়া যায়। কন্যা শিশুদেরকে আধ্যাত্মিক ও ধর্মীয় বিষয়ে উৎসাহ দিন। ধর্মীয় সমাবেশগুলো থেকে কন্যা সন্তানরা অপেক্ষাকৃত বেশি ভালো বান্ধবী পেতে পারেন। কন্যারা মায়ের পবিত্র ভূমিকায় অবতীর্ণ হওয়ার যোগ্যতা রাখেন। তারা যদি এ ব্যাপারে প্রশিক্ষণ না পেয়ে থাকে তাহলে তা তাদের আধ্যাত্মিক বিকাশের পথে বাধা হয়ে থাকবে। কন্যাদেরকে আদর যত্ন ও নিরাপত্তার মধ্য দিয়ে বড় করতে হয়, এটা কন্যা শিশুদের ন্যায্য অধিকার। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নীড়ের আজকের আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সুখের নীড় অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরানের তিনটি দ্বীপের উপর আরব আমিরাতের সার্বভৌমত্ব দাবি করে পিজিসিসি যে বিবৃতি দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। বাংলাদেশে বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগ। তথ্যমন্ত্রী বললেন দেশে বিদ্যমান গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে বিএনপির এই সিদ্ধান্ত। ভারতের হিমাচল প্রদেশে সরকার গঠন করল কংগ্রেস। নয়া মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া যে কোনো সংঘাতে আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি থেকে সরে আসতে পারে বলে আভাস দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারে সবশেষে পাওয়া একটি খবর। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে আমেরিকা লেবাননে এমন একজন প্রেসিডেন্ট নির্বাচন করতে চান যিনি কিনা সর্বোত্তম উপায়ে ওয়াশিংটন এবং তেল আবিবের স্বার্থ রক্ষা করবে। লেবাননের পার্লামেন্ট যখন সাবেক প্রেসিডেন্ট মিশেল আউনের একজন উত্তরসূরি নির্বাচন করতে বারবার ব্যর্থ হচ্ছে তখন হিজবুল্লাহ এ মন্তব্য করল। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।